আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই তার আশীর্বাদের জন্য যে আজকে আমরা আরেকটি পাঠ করার সুযোগ পেয়েছি। পাঠ শুরু করবার আগে আমরা একটা ছোট্ট কোরাস গান করব, এবং গানের পরে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাই ডেভিড আনসারি, উনি প্রার্থনা করবে এবং প্রার্থনার পরে আমরা আমাদের ক্লাস শুরু করব। আসুন গান করি।
আইসো আমরা প্রণিপাত করি প্রণত হই,
আইসো আমরা প্রণিপাত করি প্রণত হই, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু পাতি, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু পাতি, কেননা তিনি আমাদের ঈশ্বর, কেননা তিনি আমাদের ঈশ্বর, আইসো আমরা প্রণিপাত করি প্রণত হই, আমরা তাহার চরণীর প্রজা ও তাহার হস্তের মেষ, আমরা তাহার চরণীর প্রজা ও তাহার হস্তের মেষ, কেননা তিনি আমাদের ঈশ্বর, কেননা তিনি আমাদের ঈশ্বর, আইসো আমরা প্রণিপাত করি প্রণত হই।
আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। এই সুন্দর দিন আমাদেরকে দিয়েছ প্রভু, তোমার মহিমা আমাদেরকে দেখতে দিয়েছ। আজকের দিনে আমরা আবার তোমার কাছে সমর্পিত হয়ে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করার জন্য তোমার গৌরব করতে পারি। বিশেষ করে এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু, পাস্টার টমাস রয়কে তুমি শক্তি দাও, তোমার পবিত্র আত্মা দিয়ে পরিপূর্ণতা দাও, যেন সে তোমার বাক্য নিয়ে আলাপ করতে পারে এবং আমরা তা শুনে তোমার রাজ্যের সম্বন্ধে আরও জ্ঞাত হতে পারে, এবং যারা এই বাক্য শুনবে তাদেরকে তুমি জ্ঞান দাও, যেন তারা বুঝতে পারে তোমার রাজ্যের বিষয়ে। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে প্রার্থনা চাই,
আমেন। ধন্যবাদ দেই আজকে এই সুন্দর দিনের জন্য, যে প্রভু আমাদেরকে আরেকটি দিন দিয়েছেন যেন আমরা এই দিনে তার প্রশংসা করতে পারি, আর ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে আমরা আমাদের জীবনের জন্য যা প্রয়োজন সেই বিষয়ে আমরা শিখতে পারি। সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আর সেই বিষয়টা হচ্ছে যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করার উপকারিতা। অর্থাৎ যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করলে আমাদের জীবনে কি উপকার হবে, কি উপকার হবে যদি আমরা যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করি। সো আমরা সবাই একটু চিন্তা করি, যে গত পাঠের মধ্যে আমরা বলেছিলাম যে ঈশ্বরকে সন্তুষ্ট করলে আমাদের কি লাভ হবে, ঈশ্বরকে সন্তুষ্ট করলে আমাদের কি লাভ হবে। আর আজকে আমাদের বিষয় হচ্ছে যে যিশুকে যদি আমি প্রভু বলিয়া স্বীকার করি তাইলে আমার কি লাভ হবে। সো প্রভু বলে স্বীকার করা, আমরা বলতে পারি যে প্রভু, এটা অনেক সময় প্রভু মানে একজন নেতা, একজন পরিচালক, একজন বস হতে পারে জাগতিক দৃষ্টিকোণ থেকে, কর্মকাণ্ড থেকে, সে বা একজন মালিক, প্রভু মানে একজন মালিক। যেমন যারা কুকুর পালে বা ঘোড়া পালে বা যে কোনো পশু পাখি পালে, তখন দেখা যায় যে সবাই বলে কুকুরটি বা ঘোড়াটি প্রভুভক্ত, অর্থাৎ তার মালিক এর খুব ভক্ত। সো যিশুকে যদি আমি আমার জীবনের মালিক, সো একটা কুকুর বলেন, একটা ঘোড়া বলেন, যেটাই আমরা বলি, যে তাকে পরিচালনা করার জন্য যিনি মালিক তিনি যেভাবে চালান সেভাবেই চলে। আর একটা জাহাজের কথা যদি আমরা চিন্তা করি, যিনি জাহাজটা পরিচালনা করেন বা ক্যাপ্টেন যিনি থাকেন, সেই ক্যাপ্টেন কি করে, জাহাজটাকে যেদিকে নিয়ে যায় জাহাজটা, পুরো জাহাজটা সেই যে হাল বা যেটা ক্যাপ্টেন যেটা মানে যেভাবে জাহাজটিকে পরিচালনা করে ঠিক সেইভাবেই জাহাজটি চলে। সো আমরা যদি আমাদের জীবনে যিশুকে প্রভু বলিয়ে স্বীকার করি তাহলে কি করা উচিত, প্রভু যেমন চলতেন আমাদের সেরকম চলতে হবে, প্রভু যা বলেন, প্রভু যদি এখানে যাইতে বলেন এখানে, ওখানে যেতে বলে ওখানে, জাগতিকভাবে দাস আর প্রভু। বাইবেল টাইমসের যেমন প্রথম সেই সময় দাস প্রভু প্রথা প্রচলিত ছিল, দাস এবং প্রভু, প্রভু যা বলতেন দাস তাই করতেন। সুতরাং আমি যদি আমাকে প্রভুর দাস হিসেবে মনে করি তাহলে প্রভু যা বলবেন আমি তা করব, আর প্রভুর ইচ্ছা ছাড়া তো আসলে কিছু হতে পারে না। যদি আমরা প্রভুকে মানি, না মানলে যারা মানে না, যেমন অনেক লোক যিশুকে প্রভু বলে মানে না, যিশুকে নবী হিসাবে মানে, যিশুকে একজন ভালো মানুষ হিসাবে মানে, যিশুকে একজন ভালো শিক্ষক হিসাবে মানে, বা যিশু একজন প্রফেট বা যিশু একজন ভাববাদী, সেই হিসাবে বিভিন্ন ধর্মের লোকেরাও যিশুকে সেই একজন ভালো মানুষ হিসাবে, একজন ভালো নেতা হিসাবে বা একজন শিক্ষক হিসাবে বা নবী হিসাবে ভাববাদী হিসাবে তাকে মানে। কিন্তু আসলে যিশুকে প্রভু হিসাবে মানলে আমাদের কি কি উপকার হবে, কি কি লাভ হবে, সেটা আমরা বাইবেল থেকে প্রথমে একটা পদ পাঠ করব এবং সেটার পরে আমরা আরো কিছু কথা বলবো। আমরা ফিলিপিয় 2:5-11 পর্যন্ত আমরা পাঠ করব। এখান থেকে আমরা খুঁজে বের করব যে যদি আমরা যিশুকে প্রভু হিসাবে মানি তাহলে আমাদের জীবনে মানে কি হবে, প্রভুর স্বভাব, প্রভুর চরিত্র আমাদিগকে প্রকাশিত হবে।
আসুন আমরা পাঠ করি ফিলিপিয় 2:5-11। খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। আসলে তিনি ঈশ্বরই রইলেন, কিন্তু ঈশ্বরের সমান টাকা তিনি আখড়ে রাখবার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। ঈশ্বর এজন্য তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু,
যিশু খ্রিস্টই প্রভু। অর্থাৎ এখানে প্রথমে যেটা ছিল যে যিশু খ্রিস্টের যে মনোভাব ছিল তা যেন তোমাদিগেতেও থাকে। সো তোমাদের অন্তরে থাকে, তোমাদিগেতে থাকে, তোমাদের হৃদয়ে থাকে। সো যিশু খ্রিস্টের যে মনোভাব, অর্থাৎ যেমন আমরা বলে থাকি লাইক ফাদার লাইক সান, না, বা গুরু শিষ্য, গুরু অর্থাৎ প্রভু আর শিষ্য মানে দাস বা তার অনুসরণকারী একজন শিষ্য। সো গুরু যেভাবে বলেন শিষ্য তো সেইটাই করেন, নাকি? এবং গুরুর আচার আচরণ এবং তার জীবন যাপন প্রণালী শিষ্যরা কি করে, অনুসরণ
করে,
অনুকরণ করে। সো আমরা যদি যিশুকে প্রভু হিসাবে মানি, আমার জীবনের প্রভু মানে কি, আমার জীবনের প্রধান, একটা কোম্পানিতে বা একজন মালিক, মালিকের যিনি যিনি প্রভু থাকেন, সেই মালিকের অধীনে যারা কাজ করে তারা সবাই মালিক যেভাবে চান সেভাবেই তারা করে। অর্থাৎ মালিককে সন্তুষ্ট করাই হচ্ছে তাদের প্রধান কাজ। গত লেচনে আমরা পড়েছি যে ঈশ্বরকে সন্তুষ্ট করা, যিশুকে সন্তুষ্ট করলে আমার কি লাভ। হয়তো আমরা চাকরির ক্ষেত্রে যদি চিন্তা করি যে যদি আমরা মালিককে সবসময় সন্তুষ্ট করে চলি তাইলে হয়তো
বেতন পাবো,
বেতন বৃদ্ধি হবে, ইনক্রিমেন্ট হবে, খুশি হয়ে আমার পজিশন কি হতে পারে, উন্নত হতে পারে। অর্থাৎ শুধু যে বেতন বাড়বে তা না, ইনক্রিমেন্ট হবে তা না, আমাদের সম্মানও বেড়ে যাবে, আমাদের হয়তো জবের প্রমোশন হতে পারে না, আমরা যদি প্রভুকে সন্তুষ্ট। সো আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে সেইটা, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা প্রভুকে, যিশুকে প্রভু হিসাবে মানি, অর্থাৎ তার মতো হওয়া, এখানে আমরা দেখতে পাই যে তিনি কি হলেন, দাস, দাসের রূপ ধারণ করলেন। দাসের রূপ, এই দাসের রূপ ধারণ করার অর্থ কি? নমনীয়তা, নমনীয়তা, একটা হাম্বলনেস, একটা মিকনেস, নমনীয়তা, এবং সেই নিজেকে অবনত করার মনোভাব। যীশু খ্রিস্ট যেটা করেছিলেন, কি করেছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি গ্রহণ করলেন, এবং এভাবে নিচেকে, নিজেকে নিচু করলেন, এমনকি তিনি গভীরে নামলেন, অর্থাৎ পাতালে নামিলেন, নিজেকে কত অবনত করলেন। পরে লেখা আছে যে এই জন্য ঈশ্বর কি করলেন, তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন, মহৎ করলেন। জগতের দিক দিয়ে আমরা বলি যে আপনাকে নত করে তাকে উন্নত করা হবে। আবার আমরা বলি যে যারা বড়, কেমন বড় হতে হলে ছোট হও প্রথমে, আগে ছোট হও, ছোট হলে তোমাকে বড় করা হবে। সো সেই হিসাবে যিশুর যে স্বভাব সেটা হচ্ছে তিনি নিজেকে অবনত করলেন, যেন আমরা তার শিষ্য হিসাবে, আমরা তার দাস হিসাবে, আমাদের মনোভাব, যিশু এইটাই শিখাতে চেয়েছিলেন, প্রভু এইটাই শিখাতে চেয়েছিলেন যে প্রভুর সেই স্বভাব যে নিজেকে নম্র করে চলা, অবনত করা। যদি আমরা নিজেদেরকে অবনত করি তাহলে ঈশ্বর আমাদেরকে উন্নত করবেন, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে আমরা মহান হব, ঈশ্বর দৃষ্টিতে মহান হব। সো মহান হওয়া, যেমন প্রকাশিত বাক্য 19:16 মধ্যে লেখা আছে,
তার পোশাকে ও উরুতে এই নাম লেখা আছে, রাজাদের রাজা, প্রভুদের প্রভু।
সো রাজাদের রাজা, প্রভুদের প্রভু। সো তিনি হচ্ছেন রাজাদের রাজা। আমরা বলে থাকি যে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ডাক্তারদের ডাক্তার, আমরা অনেক কিছু বলে থাকি, কিং অব কিংস, লর্ড অব লর্ডস, ডক্টর অব ডক্টরস। অর্থাৎ আমরা যখন অসুস্থতার কথা চিন্তা করি, প্রার্থনা করি, তখন আমরা বলে থাকি, প্রভু তুমি তো ডাক্তারদের ডাক্তার। সুতরাং তিনি যদি প্রভুদের প্রভু হন, রাজাদের রাজা হন, তাইলে সেই যিশুকে প্রভু বলে বলতে আমার দ্বিধা কোথায়? কেমন
প্রভু হিসাবে গ্রহণ করতে,
প্রভু হিসাবে আমরা তাকে গ্রহণ করতে পারি, যেন কিভাবে Romans 10:9 মধ্যে লেখা আছে,
সে কথা হলো যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে।
সো যিশুকে মুখে প্রভু বলে মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা, কি কি স্বীকার করতে হবে, কি বিশ্বাস করতে হবে, যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, এই কথাটা, এই কথাটা অনেকেই বিশ্বাস করে না পৃথিবীতে। অনেক লোকেরা মনে করে যিশুকে ক্রুশে দেওয়া হয়নি, যিশু মরেই নাই, যিশুকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেটা বললে বাইবেল অনুসারে যিশুকে প্রভু বলে মানা হয় না। কারণ Romans 10:9 মধ্যে যেটা বলা হচ্ছে যে যিশুকে যদি প্রভু বলে মুখে স্বীকার করার অন্তরে বিশ্বাস করো যে, কি বিশ্বাস করতে হবে,
ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন,
ঈশ্বর তাকে
মৃত্যু থেকে জীবনে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে,
তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। সো যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করতে হলে আমাদের অনেকগুলো বেনিফিট আমরা দেখতে পাই না, যে আমরা পাপ থেকে উদ্ধার পাব না, এটা একটা বেনিফিট। যিশুকে যখন আমরা প্রভু হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা জেরুসালেমের মন্দির পরিষ্কার কথা, অর্থাৎ প্রভু তিনি কি করেছেন, জেরুসালেমে প্রবেশ করে সব পাপ
তিনি
পরিষ্কার করেছেন, জেরুসালেম মন্দিরের সমস্ত কিছু পরিষ্কার করেছেন। সো বেনিফিটটা হচ্ছে যে আজকে যদি আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি,
তাহলে আমরা সেই পাপ থেকে উদ্ধার পাবো,
তাইলে আমরা পাপ থেকে উদ্ধার
পাবো।
এটা আরেকটা বেনিফিট যে তিনি আমাদের হৃদয়ে আসবেন। আইসো আমরা প্রণিপাত করি, আইসো আমরা প্রণিপাত করি কার সামনে, প্রভুর সামনে। প্রণিপাত করার অর্থ কি, তাকে প্রভু বলে স্বীকার করা। যখন মানুষ কোন দেবদেবতার সামনে প্রণিপাত করে, অর্থাৎ সেই দেবতাকে সে কি মনে করে,
তাকে স্বীকার করতে,
তাকে সেই দেবতা হিসাবে, অর্থাৎ যে রূপ দেওয়া হয়েছে সেই রূপ হিসাবে সে তাকে স্বীকার করে। সো আমরা যদি প্রভুকে প্রভু বলে স্বীকার করি, যিশুকে প্রভু বলে স্বীকার করি, তখন আমরা এই গান করি, যাইসো আমরা প্রণিপাত করি প্রণত হই, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে, আমাদের নির্মাতা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সামনে প্রণিপাত করা এবং তাকে প্রভু বলে স্বীকার করা, তো কোনো বাধা থাকা উচিত না পৃথিবীর কোনো মানুষ,
তুমি পাপ থেকে উদ্ধার পাবে
কোনো মানুষই। সো প্রথমে হচ্ছে যে আমার বেনিফিট হচ্ছে যে আমি সেটা ফিল করব, আমি সেটা অনুভব করব যে প্রভু যদি আমার জীবনে এসে প্রভুত্ব করেন, তবে তিনি আমাকে পরিষ্কৃত করবেন,
পাপ থেকে উদ্ধার করবেন।
এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের একটা জ্ঞান, পাপের সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে, অর্থাৎ চেতনা, আমরা চেতনা পাব যে আমরা পাপ করেছি, কারণ প্রভু তিনি আমাদের জীবনের প্রভু হিসাবে, যিশু প্রভু হিসাবে আমাদের অন্তরের মধ্যে কোথায় কি ময়লা আছে, যেমন জেরুসালেম মন্দির তিনি পরিষ্কার করেছিলেন, ঠিক সেইভাবে আমাদের হৃদয় মন্দিরকেও তিনি পরিষ্কার করবেন এবং তিনি দেখিয়ে দেবেন যে তোমার হৃদয়ের মধ্যে এখনো পাপ রয়েছে, তুমি এখনো পারফেক্ট বা খাঁটি না, তুমি এখনো খাঁটি না। সুতরাং ঈশ্বর তিনি আমাদের জীবনে সেই কাজটা করবেন যদি আমরা তাকে প্রভু হিসাবে গ্রহণ করি, তাহলে আমরাও নিজেরা দেখতে পাব, কারণ যিশু কি আলো। যোহন 8:12 মধ্যে আছে, যিশু বলেন যে আমি জগতের
আলো।
সুতরাং তিনি আমাদেরকে আলো হিসাবে আখ্যায়িত করেছেন। আমরা মতি 5:10 মধ্যে যদি দেখি যে সেখানে লেখা আছে যে 14 মধ্যে যে তোমরা জগতের আলো, তোমরা জগতের লবণ, 13 মধ্যে তোমরা জগতের লবণ আলো। সো আলো লবণের যে গুণাবলী, সেই গুণাবলী তখন আমাদের জীবনে থাকবে যদি আমরা যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করি। তবে সেইটা আরেকটা বেনিফিট, আরেকটা বেনিফিট হচ্ছে যে আমাদের বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে যে ঈশ্বর যিশু ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, কারণ বাইবেল বারবার সেই কথা স্বীকার করে। আমরা যদি মতি 28:20 আমরা দেখি, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা ইব্রীয় 13:5 মধ্যে দেখি যে আমি তোমাদের কখনোই ছাড়িব না, কখনোই ত্যাগ করিব না। যদি আমরা গীত সংহিতা 23:4 পড়ি, সেখানেও লেখা আছে যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমরা যদি যিশাইয়া 41:10 পড়ি, তখন আমরা সেখানে দেখে ভয় করিও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে পরিচালনা করব, আমি তোমাকে বুদ্ধি দেব। অর্থাৎ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন যদি আমরা যিশুকে প্রভু হিসেবে স্বীকার করি, কারণ তিনি আমাদের প্রভু, আমাদের প্রধান। সুতরাং তিনি আমাকে যেখানেই যাই সেখানেই তিনি আমাকে পরিচালনা
করবেন।
এবং যিশুকে যদি আমরা প্রভু হিসেবে স্বীকার করি, আমাদের আরেকটা দায়িত্ব আছে যে আমাদের কি করতে হবে, রেস্টোরিং রিলেশনশিপ ঈশ্বরের সাথে, প্রভুর যিশুর সাথে আমার যে সম্পর্ক সেটা সব স্থাপন, পুনঃস্থাপন করতে হবে, রক সবসময় থাকতে হবে যে যিশু আমার জীবনের প্রভু, সুতরাং প্রভুর সাথে যে একটা রিলেশন, সেই রিলেশনটা আমাকে সবসময় মেনটেন করে চলতে হবে। আমি কখনো যেন অ্যাগ্রেসিভ না হই, আমি কখনো যেন যিশুকে যিশুর অবাধ্য না হই, কারণ আমাদের এই পাঠের মূল বিষয় হচ্ছে বাধ্যতার মধ্যে দিয়া আমরা প্রভুকে স্বীকার করব, বাধ্যতার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে জানব। সো আমাদের সেই বাধ্যতা দরকার রয়েছে, এবং আমাদের আরো যিশু যে সমস্ত আদেশ তিনি আমাদের দিয়েছেন যেন আমরা সেগুলো পালন করি, অর্থাৎ ভালোবাসা। তিনি আমাদের আদেশ দিয়েছেন যখন ১৩:৩৪ মধ্যে সেখানে লেখা আছে যে আমি যেমন তোমাদিগকে ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পর পরস্পরকে ভালোবাসো। আমরা একটা গানও করে থাকি, প্রভু যেমন আমাদের ভালোবেসেছেন এসো আমরা তেমনি পরস্পর পরস্পরকে ভালোবাসি। সো ভালোবাসা, যদি আমরা প্রভুকে প্রভু বলে স্বীকার করি আমাদের জীবনে, যিশুকে প্রভু বলে স্বীকার করি, তার প্রভুর যে ভালোবাসা, যিশুর যে ভালোবাসা, সেই ভালোবাসা আমরা অন্যকে দেখাতে পারবো, তাইলেই আমরা তার শিষ্য হব। সো প্রভুর যে ভালোবাসা, ঈশ্বরের যে ভালোবাসা, সেই ভালোবাসা কি আমাদের কাছ থেকে চলে যাবে? না, যদি আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করি তাহলে আমরা তার ভালোবাসার মধ্যে থাকব। এবং সেই বিষয়ে আমরা রোমিও ৮:০০ যদি আমরা পড়ি, আমরা রোমিও ৮:০০ পড়ি, ৩৮:৩৯ পদ, আসলে যদি আমরা আর একটু আগে থেকে পড়ি তারপর আমরা ৩৮:৩৯ দুটো পদ পড়ি।
আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতে কোনো কিছু কিংবা অন্য কোন রকম শক্তি অথবা আকাশের উপরের বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমন কি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে নিতে দিতে পারে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে।
আমেন। সুতরাং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে জগতে যা কিছু আছে, মৃত্যু কি জীবন, স্বর্গদূত, শয়তান, পরাক্রম, বর্তমান, ভবিষ্যৎ, এবং যা কিছু আছে, এমন কি আছে যে ঈশ্বরের ভালোবাসা থেকে আমাকে দূরে নিয়ে যাবে? আমি তো ঈশ্বরের ভালোবাসার, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেনিফিট, যে আমরা ঈশ্বরের ভালোবাসার মধ্যে থাকব,
যদি আমরা
যিশুকে
প্রভু হিসাবে
গ্রহণ করি। যিশুকে যদি আমরা প্রভু হিসাবে গ্রহণ করি তাহলে আমাদের যে এমটিনেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে যে শূন্য স্থান, সেটা যিশু কি করবেন? তার পবিত্র আত্মা দিয়ে পূর্ণ করবেন, পবিত্র আত্মা দিয়ে পূর্ণ করবেন। যেটা আমরা যদি আমরা যখন সুসমাচার পড়ি ১৪:১৫, ১৬, তিনটা অধ্যায় যদি আমরা দেখি, আমরা সেখানে দেখব যে যিশু আমাদের জন্য তিনি এক সহায় পাঠাইয়া দেওয়ার প্রতিশ্রুতি করেছেন, সহায় পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন, অর্থাৎ সেই পবিত্র আত্মাকে তিনি আমাদের জন্য পাঠাইয়া দেওয়ার কথা বলেছেন। আমরা দ্বিতীয় করন্থী ৩:১৭ পদ পড়ি এবং সেই আমরা আমাদের এমটিনেস কিভাবে ফুলফিল হবে।
এই প্রভুই হলেন পবিত্র আত্মা, আর যেখানেই প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা।
সো যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যিশু তিনি সেই কথা আমাদেরকে বলছেন যে তিনি আমাদের জন্য এক সহায় পাঠিয়ে দিবেন, আর সেই সহায় যদি আমাদের জীবনে যখন আসবে তখন সেই সহায় অর্থাৎ পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করবে, পবিত্র আত্মা আমাদের পরিচালনা করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করবার জন্য প্রভুর আত্মা আমাদের জীবনে আছে, এবং সেই প্রভুর আত্মা কিভাবে আমাদেরকে ঈশ্বরের ভালোবাসার মধ্যে, চেতনার মধ্যে, ঈশ্বরের বাক্য শিখার মধ্যে আমাদেরকে নিমজ্জিত রাখবেন। সবসময় পবিত্রতা কি করবেন? আমাদের ভালো কাজগুলো দেখিয়ে দেবেন, এবং খারাপ, অন্যায় যা জীবনে আছে সেই সম্পর্কে আমাদের চেতনা দান করবেন। যদি আমরা দ্বিতীয় তিমোথী 3:16 পড়ি, সেখানে লেখা আছে ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দান করে, আমাদের চেতনা দান করে এবং আমাদের সংশোধিত করে এবং সৎ জীবনে বেড়ে উঠতে সাহায্য করে। সো ঈশ্বরের বাক্য, আমরা যখন 1 অধ্যায় 1 পদ যদি আমরা দেখি, সেখানে সেই বাক্য হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। যেমন সেখানে লেখা আছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন। তারপরে সেই বাক্য 14 পদের মধ্যে আছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে বাস করলেন। সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে বাস করলেন। সুতরাং সেই বাক্য হচ্ছে ঈশ্বর ছিলেন এবং সেই বাক্য যখন পৃথিবীতে আসলেন তখন তিনি মানুষ আকারে জন্মগ্রহণ, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্যই বলা হচ্ছে দ্বিতীয় তিমোথী 3:16 যে আমরা যদি ঈশ্বরের বাক্য পাঠ করি তাহলে আমাদেরকে চেতনা দেবেন, অর্থাৎ প্রভু, আমার জীবনের প্রভু হিসাবে তিনি আমাদের চেতনা দেবেন, আমাদের কি করবেন, শিক্ষা দেবেন, চেতনা দেবেন এবং চেতনা দেওয়ার পরে সংশোধন, তিনি সংশোধন করতে সাহায্য করবেন। এবং পবিত্র আত্মা সবসময় আমাদের জীবনে অনেক কাজ করে থাকেন, তিনি আমাদের পরিচালনা করেন, তিনি আমাদের শিক্ষা দেন, তিনি আমাদের সংশোধিত করেন, তিনি আমাদের সৎ জীবনে বেড়ে উঠতে সাহায্য করেন। পবিত্রতার কাজ আমাদের জীবনে অনেক অনেক অনেক। সুতরাং আমাদের জীবনে যে এমটিনেস রয়েছে, যদি আমরা প্রভু যীশুকে প্রভু বলে স্বীকার করি, সেই এমটিনেস তিনি ফুলফিল করে দিবেন, পূর্ণ করে দিবেন। সুতরাং আমরা সেই জিনিসটা আমরা পরিষ্কারভাবে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্টকে যদি আমরা প্রভু বলে স্বীকার করি, তাহলে আমরা প্রথমে যেটা বলে আমরা শুনেছি রোমীয় 10:9 যে পাপ থেকে উদ্ধার পাবে না, যীশুকে প্রভু বলে স্বীকার করলে তুমি পাপ থেকে উদ্ধার পাবে, অর্থাৎ সালভেশন, অর্থাৎ পরিত্রাণ, পরিত্রাণ। এফিসিয় 2:8-9 মধ্যে কি লেখা রয়েছে? এফিসিয় 2:8-9 মধ্যে লেখা রয়েছে, যদি আমরা একটু বাইবেল দেখি, সেই বাইবেলের মধ্যে এফিসিয় 2:8-9 মধ্যে যেটা লেখা রয়েছে সেটা আমরা বাইবেল থেকে পড়ি, যদিও এটা প্রায় সবার মুখস্থ থাকে, তারপরেও আমরা একটু দেখি যে কেননা ঈশ অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। এখানে আমরা দেখতে পাই রোমীয় 8:9 যে অন্তরে বিশ্বাস, তো সেই বিশ্বাসের কথাটা এখানে প্রকাশিত হয়েছে যে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ,
অনুগ্রহ,
অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ,
তিনি আমাদেরকে অনুগ্রহ করে,
কেমন, তিনি আমাদের অনুগ্রহ করেছেন এবং সেই অনুগ্রহ মধ্যে দিয়ে আমরা কি পেয়েছি, পরিত্রাণ বা সালভেশন আমরা পেয়েছি। ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। সুতরাং আমরা বিশ্বাসের মধ্য দিয়ে আমরা সেই পরিত্রাণ লাভ করতে পারি। সুতরাং আমরা প্রভুকে আরো, কারণ প্রভুকে আমাদের স্বীকার করতেই হবে, কারণ একদিন তো আমাদের প্রভুর সামনে স্বীকার করতে হবে না, প্রভুর সামনে আমাদের একদিন দাঁড়াতে হবে, প্রভুর সামনে আমাদের হিসাব দিতে হবে। আমরা যদি যখন 5:24 পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে আমাদেরকে প্রভুর সামনে দাঁড়াতে হবে, সম্মুখে দাঁড়াতে হবে, আমাদের জীবনে যা কিছু করেছি সবকিছুর হিসাব দিতে হবে। সো সেই জন্য যদি আমরা আগেই আমাদের এই পার্থিব জীবনেই যদি আমরা যীশুকে প্রভু বলে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, তাহলে আমাদের সেই জিনিসটা আমাদের জীবনে আর আসবে না, অর্থাৎ সেই জিনিসটা থেকে আমরা রক্ষা পাব যদি আমরা যীশুকে কি হিসাবে স্বীকার করি,
প্রভু হিসাবে,
প্রভু হিসাবে স্বীকার করি এবং বিশ্বাস করি। তিনি বলছেন যে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু থেকে জীবনে পার হইয়া গিয়াছে। সো 5:24 মধ্যে আমরা দেখতে পাই যে বিশ্বাস করলে অনন্ত জীবন। এবং আমরা যদি 29 পড়ি, 29 মধ্যে সেখানে আছে হিসাব দেওয়ার বিষয়, ইহাতে আশ্চর্য মনে করিও না, কারণ এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনবে। কার রব? যিশুর রব, প্রভুর রব শুনবেন। যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, আর যাহারা অসৎকার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। প্রত্যেকেই বাহির হইয়া আসিবে। সুতরাং আমরা এটা স্পষ্ট করে দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের সামনে আমাদেরকে বিচারিত হতে হবে, আমাদের বিচারিত হইতে হবে। সো যদি আমরা যীশুকে প্রভু বলে স্বীকার করি, ভাই বোনেরা, আমাদের অনেক উপকার। আমাদের কথা ছিল যে আমার কি উপকার হবে, আমাদের কি লাভ হবে যীশুকে প্রভু বলে স্বীকার করে করলে আমাদের কি লাভ হবে। সো আমরা এখানে অনেকগুলো জিনিস দেখালাম যে আমাদের কি লাভ হবে। আর কারণ যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু, তাই খ্রিস্টের সাথে আমাকে বিলীন হয়ে যেতে হবে। প্রেরিত পৌল যেমন বলছে যে আমি আমার জীবনকে আমি পাইত, অর্থাৎ সেই পাত্রে ঢালা যে পদার্থ বা সেই তরল পদার্থের মতো আমি মিশে গেছি, অর্থাৎ আমাকে যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের রং আমি ধারণ করেছি, আকার ধারণ করেছি। অর্থাৎ যীশুখ্রিস্টকে যখন আমি বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, তাইলে তার স্বভাব আচরণ সমস্ত কিছু আমি পেয়েছি তার কাছ থেকে। কেমন? আমরা যদি গালাতীয় দুই অধ্যায় বিশ পদের মধ্যে আমরা দেখি, সেখানে লেখা রয়েছে যে খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর আমার নই, আমি আর আমার নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত রয়েছেন। খ্রিস্ট অর্থাৎ প্রভু যীশু আমার জীবনে রয়েছেন, আর মাংসে থাকিতে আমার যে জীবন আছে তা এখন আমি যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র প্রভুর নামেই যাপন করিতেছি। সো প্রভুর নামে আমি যাপন করিতেছি। সো খ্রিস্টের সাথে আমি বিলীন হয়ে গেলাম, খ্রিস্টের সাথে আমি মিশে গেলাম, কারণ খ্রিস্ট আমার অন্তরে আছেন। খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হইয়াছি, আমি আর আমি নই কিন্তু আমি খ্রিস্টের, আমি আর আমি নই কিন্তু আমি খ্রিস্টের। সুতরাং খ্রিস্ট আমার জীবনের পরিচালক, খ্রিস্ট আমাদের জীবনের ক্যাপ্টেন, খ্রিস্ট আমাদের জীবনের মালিক। তাই আমি কি মালিকের ইচ্ছা মতো চলব নাকি জগতের ইচ্ছা মতো চলব? জগৎ হচ্ছে শয়তানের প্রতীক, জগৎ হচ্ছে মানসিক প্রতীক, আর মাংস হচ্ছে শয়তানের প্রতীক। সুতরাং আমরা কিসের মতো চলব? জগতের মধ্যে ভালো মন্দ দুটোই রয়েছে, কিন্তু শয়তান যে কাজটি করে, শয়তান যে কাজটি করে সেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়।
যেখানেই প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা,
যেখানেই প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। যদি আমরা প্রভুর আত্মা দ্বারা পরিচালিত হই,
তাহলে আমরা স্বাধীনভাবে চলতে পারব,
তাইলে আমরা ঈশ্বরের স্বাধীনতা, আমার স্বাধীনতা না, ঈশ্বরের যে স্বাধীনতা সেই স্বাধীনতা অনুসারে আমি চলতে পারব। সুতরাং ভাই বোনেরা, আমরা চেষ্টা করি যে প্রভু আমাদের যে স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতা যেন আমরা স্বীকার করি, সেই স্বাধীনতা অনুসারে যেন আমরা আমাদের জীবনকে আমরা পরিচালনা করি। কারণ প্রভু আত্মা হইতে তিনি আমাদের সেটা দিয়েছেন। আমরা গীতসংহিতা 107 অধ্যায় যদি আমরা 1-2 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক। সো সদাপ্রভুর স্তব করো, প্রভুর স্তব করো। তো প্রভু যদি আমার অন্তরে থাকেন তাহলে আমি তো তারই স্তব করব। এবং সাত পদের মধ্যে লেখা রয়েছে, 6-7 পদ, সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন। তাইলে বেনিফিটটা কি যদি আমরা যীশুকে প্রভু হিসেবে গ্রহণ করি?
আমরা যদি তার কাছে ক্রন্দন করি তাহলে
তিনি আমাদের
রক্ষা করবেন,
উদ্ধার করবেন
সংকট থেকে।
তিনি তাহাদিগকে সরল পথেও গমন করাইবেন। সাত পদের মধ্যে আছে, সরল পথে গমন করাবেন, অর্থাৎ সরল পথ বলতে আমরা কি বুঝি? সরল পথ এবং বক্র পথ।
সরল পথ সোজা, যেটা আমরা কোন অন্যায় অবিচার কিছু করব না, প্রভুর ইচ্ছা মতো চলব।
হ্যাঁ, সো সুতরাং তিনি আমাদের সরল পথে গমন করাবেন। সুতরাং সরল পথে গমন করানো মানে সত্য পথে, ঈশ্বরের পথে তিনি আমাদের পরিচালনা করবেন। ঈশ্বরের পথে তিনি আমাদের পরিচালনা করবেন। সুতরাং আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আমি কি প্রভুকে, যিশুকে প্রভু বলে স্বীকার করে আমি কি ভুল করব নাকি ঠিক কাজ করব। কারণ তিনি একটু আগে তিনি দুটো প্রতিজ্ঞার কথা, প্রতিশ্রুতির কথা তিনি আমাদেরকে বলেছেন। একটা কি, তিনি আমাদের সরল পথে
চলাবেন,
চলাবেন এবং
আমাদেরকে স্বাধীন করবেন।
তিনি আমাদের স্বাধীন করবেন, সরল পথে চলাবেন। আমরা দেখতে পাই যে যদি আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করি, আমাদের জীবনে কোনো কিছু কি অসাধ্য থাকবে? না, কোনো কিছুই অসাধ্য থাকিবে না। যেমন আমরা যদি লুক আঠারো অধ্যায়ের মধ্যে আমরা দেখি, সেখানে ২৭ পদের মধ্যে লেখা আছে যে মানুষের কাছে যাহা অসাধ্য ঈশ্বরের কাছে সকলই সাধ্য। ভাই বোনেরা, এমন যে ক্ষমতাধর, এমন যে ক্ষমতাশালী ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট, তাকে যদি আমরা প্রভু বলে স্বীকার করি, তিনি সমস্ত কিছু আমাদের জন্য করবেন। আমরা যা চিন্তা করতে পারি না তাও তিনি আমাদের জন্য করবেন। সুতরাং প্রভুর পশ্চাৎ যাওয়া, তিনি মতিকে ডাক দিলেন, মতি আইসো, তার পূর্ব নাম ছিল লেবি, লেবি আইসো, তিনি ছিলেন ট্যাক্স কালেক্টর বা কর আদায়কারী। সুতরাং তাকে ডাক দিল আইসো, আর সে তখনই জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে প্রভুর পশ্চাৎগামী হলেন। আমরা সক্রিয়র জীবন যদি আমরা দেখি, আমরা অব্রাহামের জীবন যদি দেখি, ঈশ্বর অব্রাহামকে ডাক দিলেন, অব্রাহাম তুমি উর দেশ থেকে বের হইয়া আসো, আর আমি যে দেশ তোমাকে দেখাইব সেই দেশ আমি তোমাকে দিব। আর অব্রাহাম প্রশ্ন না করে সে প্রভুর আদেশ পালন করবার জন্য তার স্বদেশ ত্যাগ করে তিনি চলে গেলেন। তো এইটাই হচ্ছে যীশু খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করা, অর্থাৎ তার প্রভুত্ব, অর্থাৎ প্রভুর যে কাজ, প্রভুর যে আদেশ, যদি আমরা আমাদের জীবনে তা পালন করি,
সব আশীর্বাদ আমরা পাব,
সব আশীর্বাদ আমরা পাব।
ওইটাই হলো উপকারিতা,
ওইটাই হচ্ছে যে যীশুকে প্রভু হিসাবে গ্রহণ করলে আমাদের উপকারিতা কি হবে। অনেকগুলো উপকারিতার কথা আমরা ধাপে ধাপে আলোচনা করেছি। আমরা প্রথম বংশাবলী ২৮ অধ্যায় ৯ পদ আমরা দেখি, এটা পুরাতন নিয়ম থেকে।
আর তুমি আমার ছেলে সলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে সামনে রেখে চলবে এবং তোমার অন্তর স্থির রেখে ও মনের ইচ্ছা দিয়ে তার সেবা করবে, কারণ সদা প্রভু প্রত্যেকটি অন্তর খুঁজে দেখেন এবং চিন্তার প্রত্যেকটি উদ্দেশ্য বুঝেন। তার ইচ্ছা জানতে চাইলে তুমি তা জানতে পারবে, কিন্তু যদি তুমি তাকে ত্যাগ করো তবে তিনিও তোমাকে চিরকালের জন্য অগ্রাহ্য করবেন।
আমেন। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে সেখানে সলোমনের কথা, সলোমনের সাথে ঈশ্বর কথা বলছিলেন না, সলোমনকে দাউদের ছেলে, সো দাউদের ছেলে, সে বলছে যে তোমার বাবার ঈশ্বরকে সামনে রেখে চলবে। তাহলে তার বাবাকে দাউদ, দাউদ কাকে সামনে রেখে চলতো?
ঈশ্বরকে,
ঈশ্বরকে সবসময় ঈশ্বরকে। কারণ তিনি বুঝতে পারতেন, তিনি যখনও পাপ করেছেন বা অন্যায় করেছেন তখনও সে বুঝতে পেরেছেন যে সে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। এই জন্য গীতসংহিতে ৫১ অধ্যায় আমরা সেই পাপের যে পরিতাপ সে করেছে, পাপের জন্য সে অনুশোচনা করেছে, অনুতাপ করেছে, সেটা আমরা সেখানে দেখতে পাই। এবং তিনি তার আগে থেকেই আমরা দেখতে পাই যখন সে পাপ করেছে, ঈশ্বর তাকে বলেছিলেন তোমার পরিবার থেকেই, তোমার পরিবারের মধ্যে থেকেই তুমি সেটা দেখতে পাবে, তোমার পাপের ফল। আর আমরা দেখতে পাই যে হ্যাঁ, দাউদের পরিবার থেকেই শুরু হল সেই অবসালম। সে অবসালম সে কি করেছিল? দাউদের বিরুদ্ধাচরণ করেছিল, দাউদের বিদ্রোহী হয়ে উঠেছিল, এবং শেষ পর্যন্ত অবসালমের ভয়ে দাউদের সিংহাসন থেকে, জেরুসালেম থেকে তাকে পালিয়ে যেতে হয়েছিল। পালিয়ে যেতে হয়েছিল পর্যন্ত। সো পাপ করলে যে অনুতাপ, সেটা আমরা দাউদের জীবনে দেখেছি। সুতরাং সলোমনকে ঈশ্বর এই কথা বলছেন যে তোমার বাবার পথ অনুসরণ করো, অনুসরণ করো, তোমার অন্তর স্থির রেখে ও মনের ইচ্ছা দিয়ে তার সেবা করবে। কার সেবা করবে? প্রভুর সেবা করবে, ঈশ্বরের সেবা করবে, সেইটা তিনি বলেছিলেন। এবং প্রত্যেকটি অন্তর খুঁজে দেখেন, চিন্তার প্রত্যেকটি উদ্দেশ্য বুঝেন। আমাদের চিন্তা, আমরা কি চিন্তা করি তাও তিনি বুঝতে পারেন এবং তিনি আমাদের অন্তর খুঁজে দেখেন। তার ইচ্ছা জানতে চাইলে তুমি তা জানতে পারবে। সো ঈশ্বর কাছে যদি আমরা, প্রভু তোমার ইচ্ছা কি, আমরা বেশিরভাগই 99.99 মানুষ সবসময় মানুষের ইচ্ছা, মানুষের পরামর্শ, মানুষের সিদ্ধান্ত, কিন্তু প্রভুর সিদ্ধান্তের উপরে কতটুকু নির্ভর করে। কিন্তু এখানে বলছে তুমি যদি ঈশ্বর ইচ্ছা জানতে চাও তাহলে জানতে পারবে, কিন্তু তুমি যদি প্রভুকে ত্যাগ করো তবে তিনিও তোমাদিগকে ত্যাগ করবেন। সো সেই জন্য কি আমাদের উচিত না যেন আমরা সব সময় আমাদের জীবনের জীবনে তাকে মান্য করি, তাকে আমাদের জীবনের শাসনকর্তা হিসাবে মানি। শাসনকর্তা, শাসনকর্তা কি করেন? আমাদের শাসন করেন, কেমন? সুতরাং আমরা যেন প্রভুকে আমাদের জীবনের শাসনকর্তা হিসাবে পালন করি এবং এইভাবে আমরা যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করি এবং যে উপকারগুলো আমরা পাব সেই উপকারগুলো আমরা যেন উপলব্ধি করি, বুঝতে পারি যে যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করলে আমরা কে কি উপকার পাব। সো ঈশ্বর তার এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আর আমি আজকে এই আহ্বান করব যে আসুন ভাই বোনেরা আমরা যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করি এবং তার বাধ্য হয়ে চলি। তিনি যা কিছু আমাকে করতে বলেন তা যেন আমরা করি এবং তাকে ভালোবাসি এবং তার পথ অনুসরণ করি। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে একটি অমূল্য বিষয় তুমি দিয়েছ প্রভু, যে আমরা শিখেছি প্রভু যিশু, তোমাকে যদি আমরা প্রভু বলে স্বীকার করি আমরা কত উপকার আমরা পাব আমাদের জীবনের। আমাদের বিচারের সামনে দাঁড়াতে হবে না, আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাব। আমাদের জীবনে তুমি প্রতিনিধিত্ব করবে, আমাদের জীবনের শাসনকর্তা হবে তুমি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তাই প্রভু আমরা তোমাকে স্বীকার করি যে তুমি আমার জীবনের, আমাদের জীবনের একমাত্র মালিক। তাই প্রভু আমরা যেন তোমা ভক্ত হই, আমরা যেন সেই প্রভু ভক্ত হই, অর্থাৎ তিনি যেমন চলতেন আমরাও যেন তেমনি চলতে পারি। আমরা ফিলিপীয় 2:5 মধ্যে দেখেছি যে ঈশ্বরের যে স্বভাব ছিল, খ্রিস্টের যে স্বভাব ছিল, সেই স্বভাবগুলো যেন তোমাদিগেতেও থাকে। অর্থাৎ প্রভু তোমার সেই স্বভাবগুলো যেন আমরা আমাদের জীবনে অনুসরণ এবং অনুকরণ করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এই পাঠ যারা শুনবে বা শুনছে সকলকে তুমি আশীর্বাদ দান করো। আর এই প্রার্থনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা মুক্তিদাতা যিশু আমরা তোমার পবিত্র নামে চাই। আমেন।